ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
দিল্লিতে বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে দিল্লিতে রয়েছেন।
তাছাড়াও আজ রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন হ্যালো ওয়াশিংটন, আজকের বিষয় মানুষ মানুষের জন্য, এবং রয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচন খবর। তাছাড়া রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিতব্য খেলার বিবরণ। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। যুক্তরাষ্ট্রে 2016 প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মনোনয়ন ভোটাভুটির গতকাল ছিল প্রায় এক ডজন রাজ্যে সুপার টিউজডের প্রতিদ্বন্দ্বিতা, এবং যেমনটি অনুমান করা গিয়েছিল সেভাবেই ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প নিজেদের অবস্থান আরও শক্তপোক্ত করে নিয়েছেন। সুপার টিউজডের প্রতিদ্বন্দ্বিতা হল গতকাল যে রাজ্যগুলোতে, তার ভেতরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেমোক্রেট দলের তরফের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন জিতলেন টেনেসি, অ্যালাবামা, জর্জিয়া, আর্কানস, ভার্জিনিয়া, টেক্সাস এবং ম্যাসাচুসেটস রাজ্যে। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ভারমন্ট সেনেটর সমাজতান্ত্রিক গণতন্ত্রবাদী বার্নি স্যান্ডার্স জিতেছেন ভারমন্ট, ওক্লাহোমা, মিনেসোরা এবং কলোরাডো রাজ্যে। অন্যদিকে রিপাবলিকানদের পক্ষে ট্রাম্প জিতলেন আর্কানস, জর্জিয়া, অ্যালাবামা, টেনেসি, ভার্জিনিয়া, ভারমন্ট এবং ম্যাসাচুসেটস রাজ্যে। রিপাবলিকান দলেরই সেনেটর টেড ক্রুজ জিতলেন তার নিজ রাজ্য টেক্সাস এবং সেই সঙ্গে ওক্লাহোমা এবং অ্যালাস্কায়। রিপাবলিকান দলেরই মনোনয়ন প্রত্যাশী সেনেটর মার্কো রুবিও প্রাইমারি বাছাই পর্বের ভোটে এই প্রথম যে রাজ্যটিতে জিতলেন সেটি হল মিনেসোটা। এহেন ফলাফল সুপার টিউজডের প্রতিদ্বন্দ্বিতার অপ্রত্যাশিত ছিল না মোটে। জনমত সমীক্ষার ভিত্তিতে আজ অনুমান বলাই হচ্ছিল সুপার টিউজডের প্রতিদ্বন্দ্বিতায় ক্লিনটন আর ট্রাম্পই জিতবেন বেশি বেশি রাজ্যে, এবং হয়েছেও ঠিক তেমনটি। প্রচণ্ড শক্তির এক ভূমিকম্প ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলের অদূরবর্তী অঞ্চলের অগভীর জলভাগ অংশে আঘাত হানবার পর এখন ইন্দোনেশিয়া ওই অঞ্চলে মারাত্মক সুনামি দেখা দিতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করছে। ভারত মহাসাগরের ওই অংশেই 2004 সালে প্রলয়ঙ্করী সুনামি আঘাত হেনেছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের মাপে এটিকে 7.9 মাত্রার ভূকম্পন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি দেখা দেয় ভূমিভাগ থেকে বেশ কয়েকশো কিলোমিটার দূরের সাগর জল অংশে 10 কিলোমিটার গভীরে। বুধবার এ ভূকম্পনের ঝাপটা অনুভূত হয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। কক্ষপথে মোটমাট 340 দিন অতিবাহিত করবার পর আমেরিকান নভোচারী স্কট কেলি এবং রাশিয়ার নভোশ্চর মিখাইল কর্নিয়েনকো এখন পৃথিবী কক্ষপথে ফিরে এসেছেন। রাশিয়ার একটি সয়ুজ নভোযানে চড়ে ওই দুই নভোচারী কেলি ও কর্নিয়েনকো এবং তাদের সঙ্গে দ্বিতীয় রুশ নভোশ্চর সের্গেই ভলকফ আজ বুধবার ভোরে গ্রিনিচ মান সময় 4:26 কাজাখস্তানের বরফাবৃত বিশুষ্ক তৃণহীন ভূখণ্ডে অবতরণ করেছেন। এরই প্রায় ঘণ্টা তিন আগে তাঁদের ওই নভোযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়েছিল। রুশ নভোশ্চর সের্গেই ভলকফ মহাকাশে থাকলেন গত 6 মাস কাল, আর কেলি আমেরিকার তরফের রেকর্ড হোল্ডার নভোচারী। এক নাগাড়ে এতদিন আর কেউই মহাকাশে থাকেনি। তিনি এবং কর্নিয়েনকো মিলে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র আইএসএস এ চড়ে পৃথিবী প্রদক্ষিণ করেছেন 5,440 বার, ভ্রমণপথ পাড়ি দিয়েছেন 14,40,00,000 মাইল, কক্ষপথে উদিত সূর্যোদয় এবং অস্তগামী সূর্য দেখেছেন 10,880 বার। এবার বাংলাদেশের খবর। বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনবিহীন অবস্থায় যাঁরা রয়েছেন তাদের তালিকা প্রস্তুতের কাজ করছে বাংলাদেশ সরকারের রাজস্ব বিভাগ, জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরু তার রিপোর্টে।
রাজস্ব কর্মকর্তাদের তথ্য মতে, বাংলাদেশের পোশাক খাত, বহুজাতিক কোম্পানি সহ বিভিন্ন খাতে বিদেশিরা কর্মরত রয়েছেন সরকারি হিসেবে, যার সংখ্যা 2.5 লাখ। তবে এর বাইরেও লক্ষাধিক বিদেশি অবৈধভাবে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। বিদেশিদের কর ফাঁকি বন্ধে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে বিশেষ নজরদারিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজস্ব বিভাগের পক্ষ থেকে। বাংলাদেশে কর্মরত কোনো বিদেশি নির্ধারিত 30% হারে আয়কর দেওয়ার তথ্য প্রমাণাদি ছাড়া এদেশ ত্যাগ করতে পারবেন না। এদিকে ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতিতে একজন জার্মান নাগরিকের সম্পৃক্ততা এবং আরও কিছু বিদেশির সম্পৃক্ততা থাকতে পারে এমন তথ্যাদির ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বিদেশিদের উপরে নজরদারি রয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী দিল্লিতে অনুষ্ঠিত ভূ রাজনৈতিক ও ভূ অর্থনৈতিক বিষয়ে আন্তর্জাতিক সংলাপ সম্মেলনে যোগ দিয়েছেন এবং তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গেও বৈঠক করেছেন, জানাচ্ছেন আমির খসরু তাঁর আরেকটি রিপোর্টে।
ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক বিষয়ে আন্তর্জাতিক সংলাপ সম্মেলন রাইসিনা ডায়ালগের জন্য দিল্লিতে অবস্থানকারী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী বুধবার তার ভারতীয় সমকক্ষ সুষমা স্বরাজের সাথে বৈঠক করেছেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি, পানি সম্পদ ব্যবস্থাপনা, বাণিজ্য এবং সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় বলে ঢাকায় পররাষ্ট্র দপ্তর বলছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শ কমিশনের বৈঠক আগামী জুলাই ঢাকায় অনুষ্ঠানের ব্যাপারে ঐকমত্য হয়েছে বলে জানানো হয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের শীর্ষস্থান দখল করতে না পারার কোনো কারণ নেই, জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম তার রিপোর্টে।
বুধবার ঢাকায় দুই দিন ব্যাপী ডেনিম কাপড় ও জিন্স পোশাকের একটি আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করে গওহর রিজভী দাবি করেন, পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন গ্লোবাল প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে। চীন তৈরি পোশাকের ব্যবসা থেকে সরে দাঁড়াচ্ছে বলে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন সেই ব্যবসা বাংলাদেশের কাছে আসবে। প্রদর্শনীতে অংশ নেওয়া বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগেরও আহ্বান জানান তিনি। এ নিয়ে ঢাকায় পঞ্চমবারের মতো এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীতে বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, চীন, তুরস্ক, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ব্রাজিলের 30টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে ইন্টারনেটও নজরদারি করতে চাইছে সরকার এবং এজন্য ইন্টারনেট প্রোটোকল ব্যবস্থা আইপি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী তাঁর রিপোর্টে।
ইন্টারনেটের মাধ্যমে কোন যন্ত্রকে যুক্ত করতে প্রতিটি যন্ত্রেরই একটা পরিচয় নম্বর থাকে। এই নম্বরটি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, যা সংক্ষেপে আইপি নামে পরিচিত। এই প্রোটোকলের মাধ্যমে ব্যবহৃত ডিভাইসটি স্বতন্ত্রভাবে চেনা যায়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 5,46,00,000। সরকার মনে করে এই উদ্যোগ কার্যকর করা হলে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো অপরাধ করলে দ্রুত তার ধরা সম্ভব হবে। বিটিআরসি জানিয়েছে 5 কোটি গ্রাহকের জন্য মাত্র 9,24,000 আইপি অ্যাড্রেস বরাদ্দ রয়েছে। তাই এটি আইপি অ্যাড্রেস হাজারেরও উপরে গ্রাহক ব্যবহার করছেন। এতে সাইবার অপরাধী শনাক্তে জটিলতায় পড়ছে আইন শৃঙ্খলা বাহিনী। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ইউরোপীয় ইউনিয়ন, গ্রিস এবং অন্যান্য যেসব তাদের ইউনিয়নের সদস্যভুক্ত দেশ রয়েছে এবং যারা কিনা অভিবাসী সমস্যা নিয়ে বেশ ঝামেলায় রয়েছে, তাদের সাহায্যের জন্য জরুরি ভিত্তিতে $76 কোটি একটি তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন। মানবিক ত্রাণ সহায়তা ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক ইউরোপীয় কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ানা হাউস বলেছেন, $32,50,00,000 অর্থ এক্ষুনি দেওয়া হবে, বাকিটা দেওয়া হবে আসছে 2 বছর সময়কালের ভেতরে। সমস্যা পীড়িত এলাকাগুলোয় যে তহবিল এক্ষুনি ব্যয় করা হচ্ছে, এ অর্থ তার বাড়তি অংশ হবে বলে উল্লেখ করেছেন মানবিক ত্রাণ সহায়তা ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক ইউরোপীয় কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ান্ডাইস। যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনী ইরাকে ইসলামিক স্টেটের কর্মী বলে সন্দেহ হচ্ছে এমনি একজনকে পাকড়াও করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা। ওই আটক ব্যক্তিকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। আমেরিকানদের তরফে জিজ্ঞাসাবাদের পর ওই ব্যক্তিকে সামনের দিনগুলোয় ইরাকি কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এবং শেষে রয়েছে আমাদের কলকাতা সংবাদদাতার একটি রিপোর্ট।
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই সংস্থার ডিরেক্টর জেনারেল হরবন্ত সিং জানিয়েছেন, এর মধ্যে 7টি ব্লক পড়েছে পশ্চিমবঙ্গে। এগুলির অবস্থান বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম জেলায়। গত 4 বছরের অনুসন্ধানের শেষে জিএসআই এরাজ্যে আরও 4,303 বর্গ কিলোমিটার বিস্তৃত এমন কিছু এলাকা খুঁজে পেয়েছে যেখানে আরও বিভিন্ন খনিজ পদার্থ খুঁজে পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এরাজ্যে অন্যান্য খনিজ সম্ভাবনাময় এলাকাগুলি রয়েছে পশ্চিম দিনাজপুর আর পুরুলিয়া জেলায়। দেশের মূল ভূখণ্ডের বাইরে আন্দামান দ্বীপপুঞ্জেও সন্ধান চালিয়ে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ ফসফেটের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন জিএসআই এর শীর্ষ কর্তা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবং এই সঙ্গেই শেষ হচ্ছে বিশ্ব সংবাদ প্রচার, আপাতত এখানেই।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। আপনারা খবরেই শুনেছেন, গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে সুপার টুইস্টে নামে আখ্যায়িত দলীয় মনোনয়ন প্রক্রিয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারে শুনুন ভয়েস অফ আমেরিকার ক্যাথরিন গিবসনের বিশ্লেষণমূলক একটি রিপোর্ট, পড়ে শোনাচ্ছেন শিগুফতা নাসরিন খুইন।
2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুটি দলের মনোনয়ন কারা পাবেন, 12টি রাজ্যের ভোটাররা সেটা নির্ধারণে গতকাল মঙ্গলবার সাহায্য করেছেন। ডোনাল্ড ট্রাম্পের বিজয় রিপাবলিকান দলে কি ধরনের ডামাডোল সৃষ্টি করবে সেটার একটা চিত্র ফুটে উঠেছে। তাছাড়া নভেম্বরে সাধারণ নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কেমন করতে পারেন তারও একটা আভাস পাওয়া গেছে। ট্রাম্প সুপার টিউজডে নামে আখ্যায়িত মঙ্গলবারের নির্বাচনে ম্যাসাচুসেটস রাজ্যের 49% ভোট পেয়ে জয়লাভ করেন। এর আগে বিশ্লেষকরা বলেছিলেন ট্রাম্পের জন্য ম্যাসাচুসেটস একটা পরীক্ষা বলা যেতে পারে। রিপাবলিকান দলের কলাকৌশলী রন বঞ্জেন বলেন, শ্রমজীবী রক্ষণশীল ডেমোক্র্যাট যারা অর্থনৈতিক ইস্যুর ভিত্তিতে রিপাবলিকান দলেও ভোট দিতে পারেন তাদের তিনি কতটা আকৃষ্ট করতে পারবেন এটা হবে তারই পরীক্ষা। ম্যাসাচুসেটসকে পার্পল বা বেগুনি রাজ্য বলা হয় এ কারণে যে ওই রাজ্যে ভোটাররা রিপাবলিকান বা ডেমোক্র্যাট উভয় দলের প্রতি সমর্থন দিতে পারেন। ফ্লোরিডার সেনেটর মার্কো রুবিও বলেছেন তিনি রিপাবলিকান দলের মধ্যে একতা আনতে পারবেন। তিনি গতকালই প্রথম একটি রাজ্যে জয়লাভ করলেন, সেটি হচ্ছে মিনেসোটা। রুবিও সম্প্রতি ট্রাম্পের মতোই প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে বিরূপ ব্যক্তিগত সমালোচনা করছেন, বিশেষ করে ট্রাম্পের বিরুদ্ধে। প্রেসিডেন্ট নির্বাচনে ভার্জিনিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওই রাজ্যে প্রাথমিক নির্বাচনে উভয় দলের ভোটাররা যে কোনো দলের প্রার্থীকে ভোট দিতে পারেন। তার ফলে যে ভোটাররা সবসময় দলীয় প্রার্থীকে ভোট না দিয়ে নিরপেক্ষভাবে ভোট দেন তারা প্রতিদ্বন্দ্বিতার মোড় ঘুরিয়ে দিতে পারেন। রুবিও যদিও খুব ভালো করেছেন ভার্জিনিয়াতে, তিনি ট্রাম্পকে হারাতে পারেননি। তিনি পেয়েছেন 32% ভোট আর ট্রাম্প পেয়েছেন 35% ভোট। ইতিমধ্যে টেড ক্রুজ গতকাল তার নিজ রাজ্য টেক্সাসে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তিনি 44% ভোট পেয়ে ট্রাম্পকে পরাজিত করেন। ট্রাম্প পেয়েছেন 27% ভোট। হিলারি ক্লিন্টন গত শনিবার সাউথ ক্যারোলাইনায় বিপুল ভোটাধিক্যে জয়লাভ করেন। ক্লিন্টন ল্যাটিনো ও আফ্রিকান আমেরিকান জনগোষ্ঠীর ব্যাপক সমর্থন পান। গতকাল ক্লিন্টন 7টি রাজ্যে জয়লাভ করেন। টেনেসি, অ্যালাবামা, জর্জিয়া, আর্কানসা, ভার্জিনিয়া, টেক্সাস এবং ম্যাসাচুসেটস। ম্যাসাচুসেটস ছাড়া অন্য সবকটি রাজ্যই দক্ষিণাঞ্চলে, আর দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে ভোটারদের একটা বড় অংশই হচ্ছে সংখ্যালঘু। ওদিকে ক্লিন্টনের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক সমাজতান্ত্রিক পন্থী বার্নি স্যান্ডার্স ভারমন্ট, ওকলাহোমা, মিনেসোটা এবং কলোরাডোয় জয়লাভ করেন। সাম্প্রতিক দিনগুলোতে স্যান্ডার্স যেসব রাজ্যে ডেলিগেট বা প্রতিনিধিদের সংখ্যা কম কিন্তু জনগোষ্ঠীর সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে সেসব রাজ্যেই মনোযোগ দেন।
হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় মানুষ মানুষের জন্য, সঞ্চালন করছেন আনিস আহমেদ।
আপনাদের জিজ্ঞাসা আর আমাদের অতিথি বিশেষজ্ঞদের জবাবের এই আয়োজন হ্যালো ওয়াশিংটনে আজকের বিষয় হচ্ছে, যেমনটি একটু আগেই শুনলেন, মানুষ মানুষের জন্য।
এই 21 শতকের সূচনা হয়েছিল প্রত্যাশায় প্রদীপ্ত মুহূর্তে, শীতল যুদ্ধের অবসানে নতুন এক সীমানাবিহীন বিশ্ব গড়ার স্বপ্ন নিয়ে। 16 বছর পর আজ দেখি সে স্বপ্ন বাস্তবায়নের পথ যেন অনেকটাই রুদ্ধ। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা মহাদেশ, ইউরোপ এবং আমেরিকায় মানবতাবোধের অবক্ষয় ঘটেছে এবং বিস্ময়কর হলেও সত্য যে মানুষ মানুষের জন্য না হয়ে মানুষই যেন হয়ে দাঁড়িয়েছে মানুষেরই সবচাইতে বড় প্রতিপক্ষ। কোথাও সরকারের বেপরোয়া মনোভাবের কারণে মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে, কোথাও ধর্ম, বর্ণ, গোত্র, কথিত আদর্শের নামে মানুষ আর যেমন বিভক্ত তেমনি বিপন্ন। আজকের কল ইন শোতে আমাদের প্যানেলিস্টরা শ্রোতাদের প্রশ্ন ও মন্তব্যের মধ্য দিয়ে এই পরিস্থিতি বিশ্লেষণ করবেন, এ থেকে বেরিয়ে আসার দিক ও নির্দেশনা দেবেন। আমাদের অতিথি প্যানেলে টেলি সম্মিলনী লাইনে যোগ দিয়েছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, উইসকনসিন ইউনিভার্সিটির প্রফেসর এমিরেটাস ডক্টর জিল্লুর রহমান খান। অধ্যাপক খান, আপনাকে স্বাগতম। রয়েছেন ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনাকে স্বাগতম। আরও আছেন রাষ্ট্রবিজ্ঞানী, কলকাতার মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ এর সিনিয়র ফেলো অধ্যাপক অমিয় চৌধুরী। অধ্যাপক চৌধুরী, এই অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আমরা এবার প্রশ্ন নিতে চলেছি। শ্রোতারা অনুষ্ঠান চলাকালে আপনারা এই নম্বরে ফোন করে সরাসরি প্রশ্ন করতে পারেন, 2026193062। প্রশ্নকর্তাদের প্রতি আন্তরিক অনুরোধ, আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত রাখবেন, আর আমাদের প্যানেলিস্টদের উত্তরদাতাদের প্রতিও অনুরোধ খুব সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য, যাতে আমরা বেশি শ্রোতার প্রশ্ন গ্রহণ করতে পারি। আমাদের প্রথম প্রশ্নটি করেছেন ঢাকা থেকে রাফি মোহাম্মদ নাজমুস সাদাত। হ্যালো,
রাফি মোহাম্মদ নাজমুস সাদাত ঢাকা থেকে বলছি। বিভিন্ন দেশে শরণার্থী সহ আরো অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্রীয় কারণে নির্যাতিত মানুষ যেভাবে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন, তা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায় কতটুকু আন্তরিক, আর এর সমাধানের উপায় বা কি হতে পারে?
এর সঙ্গে আমরা নিচ্ছি দ্বিতীয় আর একটি প্রশ্ন, ঢাকা থেকে করেছেন তাসনিম আফিফা। হ্যালো।
হ্যালো, আমি তাসনিম আফিফা ঢাকা বাংলাদেশ থেকে বলছি। প্যানেলিস্টদের কাছে আমার প্রশ্ন, সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ তথা পুরো বিশ্বব্যাপী বিভিন্ন ক্ষেত্রে, হোক সেটা রাজনৈতিক প্রেক্ষাপট অথবা ধর্মীয় মূল্যবোধ কিংবা নারী ও শিশু অধিকার, প্রতিটা ক্ষেত্রেই মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এটা থেকে হয়তো পুরোপুরিভাবে প্রতিকার পাওয়া সম্ভব নয়, কিন্তু এই মানবাধিকার লঙ্ঘনের সাথে সম্পৃক্ত ঘটনাগুলোকে কমিয়ে আনার জন্য একটা দেশের সরকার এবং জনগণের কি কি ভূমিকা থাকতে পারে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। রাফি মোহাম্মদ নাজমুস সাদাত একটা প্রশ্ন করেছিলেন যে আন্তর্জাতিক সম্প্রদায় কতটুকু আন্তরিক এবং তার সমাধানের উপায় বা কি হতে পারে। অধ্যাপক জিল্লুর রহমান খান।
আমি তো এই ঢাকায় ওই গ্যালেই তৃতীয় মাত্রা বলে একটা আছে চ্যানেল, সে আমাকে তারা নিমন্ত্রণ পাঠায়, আমি যাই। তো এই বক্তব্য আমি অনেকবার রেখেছি যে এটা আন্তর্জাতিক একটা যে সংস্থাগুলো আছে তাদের একটা বিরাট আশা যে বাংলাদেশ একটা বিরাট উন্নতির দিকে চলে আসছে। কারণ বাংলাদেশের যে কতগুলো জিনিস যেটা অন্য কোন মুসলিম মেজরিটি দেশে নেই, সেটা হচ্ছে এই যে ইম্প্যাক্ট অফ সুফিজম, আমি বলি ইউনিভার্সালিজম। এটা মানুষ মানুষের জন্য যে একটা আলাদা আলাদা একটা মানে সম্পর্ক গড়ে তোলা, এই বাংলাদেশের মধ্যে আমি দেখেছি, অন্য কোন জায়গায় আমি সেটা দেখিনি। আর বাংলাদেশিরা, আমি তো আমেরিকায় উড়িয়েছি, আমার বাংলাদেশি ছাত্রছাত্রী আমেরিকায় ইউনিভার্সিটিতে এত সুন্দরভাবে এগিয়ে গেছে, আমি খুবই গর্বিত বাংলাদেশের ব্যাপারে।
অধ্যাপক খান, তার প্রশ্ন ছিল যে রাষ্ট্রীয় কারণে নির্যাতিত মানুষ কিংবা শরণার্থী যেখানে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন, তা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায় কতটুকু আন্তরিক?
আন্তর্জাতিক তো আপনার ইউনাইটেড নেশনস থেকে তারা চেষ্টা করেছিল যে একটা সমঝোতার মধ্যে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া। কারণ বাংলাদেশের ডেমোক্রেসি, আপনারা মনে রাখবেন,
বাংলাদেশ অধ্যাপক খান, আমি আবার ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত, বাংলাদেশের প্রসঙ্গ না, প্রশ্নটা হচ্ছে আন্তর্জাতিকভাবে যে শরণার্থীর
কথাই বলছি।
জি,
আমি যেটা বলছিলাম যে এই ইউনাইটেড নেশন যে কনসাল জেনারেল, ইউনাইটেড নেশন যে আপনার হেড অফ দ্য ইউনাইটেড নেশন, ইনি টুক পার্সোনাল ইনিশিয়েটিভ বাংলাদেশের ব্যাপারে, এটা ভুলে যাবেন না। আমি তখন বাংলাদেশে ছিলাম, তিনি চাচ্ছিলেন একটা সমঝোতার মধ্যে দিয়ে যে ডেমোক্রেসি, কারণ উন্নতির দিকে যেই সমস্ত দেশগুলো গেছে ডেমোক্রেসির ভেতর দিয়ে গেছে, এটা ডেমোক্রেসিটা আমিও বলেছি, বাংলাদেশেও বলছি, এখনো বলছি, ডেমোক্রেসিয়ান গ্রিক অর্থ হচ্ছে রুল অব দ্য মাস অব দ্য পিপল, কিন্তু বাংলাদেশ এবং অন্যান্য সব দেশেই ওই রুল, আপনার এই আমেরিকাও বলেন, রুলিং ইজ ডান বাই দি ইলিট, দ্য টপ, যারা টাকা বানাতে পারে তারাই রুলিং করছে সমস্ত জায়গায়। তো সেই ব্যাপারে বাংলাদেশের আমার যে বক্তব্য ছিল যে একটা সুন্দর ব্যালেন্সের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশ এগিয়ে যেতে পারি, সাংঘাতিক একটা সম্ভব আর বাংলাদেশ এই ঝামেলার মধ্যে দিয়ে, যদি আপনার একটা যেটা থুসিডাইডিস বলেছিলেন, এই আপনার 2600 বছর আগে যে ডায়ালগ ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন, আপনি যদি এগিয়ে যেতে চান আপনার করতে হবে একটা সমঝোতা ভেতর দিয়ে আপনাকে আগাতে হবে, আর সমঝোতা আপনি এমনি চুপ করে বসে থাকলে সমঝোতা হবে না, সমঝোতা হচ্ছে আপনার এফোর্ট নিতে হবে, আপনার নিজের একটা চেষ্টা করতে হবে যে আপনার সঙ্গে যা অমত যাদের হচ্ছে তাদের সঙ্গে বসে একটা সমঝোতা গড়ে তোলা।
আমরা
না করতে পারেন
মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন, তা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায় কতটুকু আন্তরিক?
ঘটনাটা হচ্ছে এই যে আন্তর্জাতিক সম্প্রদায় বলতে এক কথা বোঝাবে, আর আন্তর্জাতিক রাষ্ট্রগুলো বলতে আরেকটা কথা বোঝাবে। যেমন ধরুন, যখনই আমরা এই আপনি রেফিউজি প্রবলেমের কথাটা বললেন আর কি, এই প্রবলেমটা আসলে এই যে ফিলোসফিক্যাল যে কথাটা আছে যে আসলে মানুষকে বসাতে হবে এই ইউনিভার্সে এবং পৃথিবীতে, মানুষ হচ্ছে অ্যাট দি সেন্টার স্টেজ অফ এভরিথিং, মানুষকে একদম কেন্দ্রবিন্দুতে বসিয়ে তারপর বিচার করতে হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে এই, যখনই ওয়েস্টার্ন কালচারে বা ওয়েস্টার্ন আইডিয়াতে রাষ্ট্রগুলো গড়ে উঠল এবং রাষ্ট্র হওয়ার পরে এক একটা নেশন হয়ে গেল, তখন স্বভাবতই তারা দাবি করতে শুরু করলো যে আমরা আমাদের ওপরে হস্তক্ষেপ করবার বা আমাদের উপরে কথা বলবার আর কেউ থাকবে না। রাষ্ট্রসংঘ বা রাষ্ট্রপুঞ্জ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন তৈরি হলো, তখন অনেকগুলো রাষ্ট্র নিয়ে মানে পৃথিবীতে শান্তি, বিশ্ব শান্তির জন্য এটা করা হলো, কিন্তু কখনোই স্বীকার করা হলো না ইউনাইটেড নেশনসের যে কর্তৃত্ব, সেই কর্তৃত্ব সম্পূর্ণভাবে প্রযোজ্য হবে রাষ্ট্রগুলোতে, রাজ্যগুলোতে বা নেশনগুলোর উপরে। অর্থাৎ নেশনগুলো তাদের সার্বভৌমত্বের বিন্দুমাত্র কম্প্রোমাইজ করতে রাজি হলো না। অর্থাৎ মোদ্দা কথাটা হচ্ছেই যে যখনই রাষ্ট্রটা গঠিত হয়ে গেল, তখন রাষ্ট্রের যারা নায়ক হলেন, যারা নির্বাচিত হলেন গণতান্ত্রিক পদ্ধতিতে অথবা গণতান্ত্রিক পদ্ধতি না ছাড়াও, আমরা ফ্যাসিস্ট স্টেট দেখেছি, কমিউনিস্ট স্টেট দেখেছি, সব জায়গাতেই যখন রাষ্ট্রটা তৈরি হয়ে গেল এবং রাষ্ট্রটার হাল যখন ধরল একদল এলিট, আপনাদের এক অধ্যাপক বলছিলেন, তখনই তারা করতে লাগলো কি, তাদের কাছে মানে অরণ্যটা তাদের চোখে পড়লো, কিন্তু অরণ্য যে গাছদের দিয়ে তৈরি সেই গাছগুলো তাদের দৃষ্টির আড়ালে চলে গেল। মানে গাছগুলোই আসল, গাছগুলো থেকে অরণ্য, কিন্তু তারা অরণ্য দেখতে শুরু করলেন, গাছগুলোকে ভুলে গেলেন, অর্থাৎ মানুষগুলোকে ভুলে গেলেন। এখন ব্যাপার হচ্ছে যে বিভিন্ন দেশে অত্যাচারিত হয়ে তাদের শাসক অথবা বিভিন্ন গোষ্ঠী তাদের জনগণকে অত্যাচার শুরু করলো, সেই অত্যাচারকে অত্যাচার থেকে বাঁচবার জন্যে এই সমস্ত মানুষগুলো বিভিন্ন দেশে যাতায়াত করতে যেতে শুরু করলো। যেমন ধরুন বাংলাদেশ যখন গঠন হলো, তখন বাংলাদেশ থেকে বহু শরণার্থী ভারতবর্ষে চলে এসেছিল, এখন যেমন ধরুন সিরিয়া থেকে বহু শরণার্থী গ্রিসে চলে যাচ্ছে, জার্মানিতে যাচ্ছে, ইটালিতে যাচ্ছে, কিন্তু সেই রাষ্ট্রগুলো ওদের যথেষ্ট সম্মানের সঙ্গে গ্রহণ করছে না অথবা গ্রহণ করতে আপত্তি করছে, কারণ রাষ্ট্র ভাবছে যে এই শরণার্থীগুলোকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের যে ডিমোগ্রাফি, সেই ডিমোগ্রাফিটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং আমাদের অর্থনৈতিক সমস্যা আসতে পারে। এইটে ভেবে নিয়ে তারা নিজেদের রাষ্ট্রের লোকগুলোকে যতটুকু সন্তুষ্টি দেবে ভাবছে, সেই সন্তুষ্টি থেকে যদি কম হয়ে যায়, এইটে ভেবেই শরণার্থীদের ওপর তারা ততটুকু দয়া মায়া করছে না অথবা তাদের প্রতি বিরূপ হয়ে যাচ্ছে। এখানে আন্তর্জাতিক যেটা কথা আপনি বললেন, যে আন্তর্জাতিক যে সমাজ, সেই সমাজ কে না বলে আন্তর্জাতিক রাষ্ট্রগুলো বলুন, তাহলে কথাটা ভালো হবে। যেমন ধরুন আমি বলি যে এই যে সিভিল সোসাইটি বলে যে ধারণা, যে ধারণাটা আমরা হেগেলের ভেতর দেখেছি, হেগেল যে কল্পনা করেছিলেন মানে যে অনুমানের ভিত্তিতে এগোচ্ছিলেন, সেই অনুমানগুলোকে যদি আমরা নস্যাৎ না করতে পারি তাহলে তার কনক্লুশনটাকেও অগ্রাহ্য করা যাবে না। তার কনক্লুশনটা হচ্ছে কি, রাষ্ট্রই হচ্ছে প্রধান, অর্থাৎ মানুষ সমাজের ভেতর দিয়ে এগিয়ে গিয়ে রাষ্ট্রে বিলীন হয়ে যাবে, অর্থাৎ রাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হচ্ছে, মানুষকে এখানে দেখা হচ্ছে না। এই যে ব্যাপারটা, এই যে ফিলোসফিক্যাল ব্যাপার, যেমন আমি বলি এই যেমন সাত্রে, সাত্রে তিনি সোশ্যালিস্ট ছিলেন, কমিউনিস্ট ছিলেন, এবং তিনি দেখতে পেলেন যে কমিউনিস্ট সমাজে ব্যক্তির প্রতি মূল্যটা দেয়া হচ্ছে না যতটা সামগ্রিকভাবে মূল্য দেয়া হচ্ছে বলে বলা হচ্ছে। তারা কখনোই দেখতে পাচ্ছে না, তারা কখনোই ভাবতে পারছে না যে আই থিঙ্ক দ্যাট আই এক্সিস্ট।
হ্যাঁ অধ্যাপক চৌধুরী, আমরা আবার ফিরে আসবো আপনার কাছে,
এটা হচ্ছে মূল কথা,
আপনার কাছে আবার ফিরে আসছি।
এই মূল কথা থেকে বিচ্যুত হয়ে রাষ্ট্রগুলো মানুষকে বড় করে দেখতে চাইছে না।
হ্যাঁ নিশ্চয়ই,
সেটা ঠিক এই জায়গায়
আমরা আপনার কাছে আবার ফিরে আসছি। তাসনিম আফিফার একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সম্পৃক্ত ঘটনাগুলোকে কমিয়ে আনার জন্য একটি দেশের সরকার এবং জনগণের কি কি ভূমিকা থাকতে পারে। অ্যাডভোকেট সুলতানা কামাল।
আচ্ছা, আমার প্রশ্নের খুব সহজ উত্তর, যেটা আমরা চিন্তা করি এবং সেটার পিছনে অনেক ভাবনা চিন্তাই রয়েছে, সেটা হলো যে এখানে উভয় পক্ষেরই একটা দায় দায়িত্ব রয়েছে। মানবাধিকার তো কিভাবে রক্ষিত হবে, এর রক্ষার জন্য কে কি কাজ করবে, সমস্ত কিছুই লিপিবদ্ধ থাকে একটা দিক নির্দেশনা হিসেবে আমাদের সংবিধানে, এবং সংবিধানটা আমরা বিশ্বাস করি যে একটা দেশের জনগণের সর্বোচ্চ ইচ্ছার একটা দলিল, এবং সেই দলিলের মধ্যেই জনগণই বলে দেন যে কিভাবে সেই দেশটা পরিচালিত হবে, এবং সেটা মানবাধিকার, গণতন্ত্র, মানুষের অন্যান্য যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেগুলি রক্ষা করার জন্য কে কি দায়িত্ব পালন করবে। তো সংবিধান বলেছে যে দেশের মালিক হচ্ছে জনগণ, অতএব জনগণেরই সেখানে সবচেয়ে বড় দায়িত্ব বর্তাবে, কিন্তু জনগণ তো প্রতিটি মানুষ আর তার নিজ জায়গা থেকে দায়িত্বগুলি পালন করবে না, তারা একটা সাংগঠনিক কিংবা প্রাতিষ্ঠানিক অবস্থানের মধ্যে দিয়ে এই দায়িত্বগুলি পালন করবে। এবং মানবাধিকারের ক্ষেত্রে যে কথাটা বলা হয়েছে যে সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেটা সুরক্ষা দেওয়ার মূল দায়িত্বটা পড়বে রাষ্ট্রের উপরে। মানবাধিকার লঙ্ঘন নানা ব্যক্তি দ্বারা হতে পারে, রাষ্ট্র দ্বারাও হতে পারে, রাষ্ট্রের বাইরের যে প্রতিষ্ঠান আছে কিংবা মানুষ রয়েছে ব্যক্তি দ্বারাও মানবাধিকার লঙ্ঘিত হতে পারে, কিন্তু মানবাধিকার লঙ্ঘিত যদি হয় তখন সেটার প্রতিকার করার দায় দায়িত্ব কিন্তু বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাষ্ট্রকেই দেওয়া হয়েছে, আইন, আদালত, বিচার প্রক্রিয়া, তারপরে মানুষ ব্যক্তি হিসাবে এক একটা অবস্থান থেকে সেই দায়িত্ব পালন করবে। তবে আমরা যে কথাটা বলার চেষ্টা করি যে একটা সমাজে মানবাধিকার ততখানি রক্ষিত হবে, মানবাধিকারের সংস্কৃতি মানুষের মধ্যে যতটা অনুসৃত হবে।
ধন্যবাদ আপনাকে।
বাংলাদেশে আজকে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি এখানে চুপ করতে
পারি না, না না বলুন আপনি বাংলাদেশে বলছেন।
না আমি ওই কথাটাই বলছিলাম যে মানবাধিকারের সংস্কৃতিতে একটা বিরাট ভূমিকা থাকে। দেশের মানুষ যদি মানবাধিকার সম্পর্কে উদাসীন থাকে, যদি মনে করে যে আমার উপরে যতক্ষণ কোনো নির্যাতন না হচ্ছে, আমার উপরে যতক্ষণ পর্যন্ত অত্যাচার না হচ্ছে, এটা মানবাধিকারের ব্যাপার না। ওই যে একটা কথা আছে না যে আমার পাশের বাড়ির মানুষটিকে যখন মারতে এসেছে কিংবা আমার দূরবর্তী মানুষকে যখন মারতে এসেছে আমি কিছু বলি নাই, তারপর সেটা যখন ক্রমশ নিকটবর্তী হয়েছে আমার উপরে যখন আক্রমণ হয়েছে তখন অন্য কেউ কিছু বলবে না। তার মানে এটা সামগ্রিক চিন্তার বিষয়, একটা সামগ্রিক সংস্কৃতির বিষয়, এবং জনগণের দায়িত্ব সেইভাবেই সেখানটায় একটা সচেতনতা থাকতে হবে। আমরা যে কথাটা বলি যে সচেতন নাগরিক হতে হবে, যারা বলবে যে মানুষের কতগুলি যে মৌলিক অধিকার আছে, মানুষ মানুষ হিসাবে জন্মে যে অধিকারগুলি তার উপরে ভোগ করার কিংবা তার রক্ষা করার যেই দাবিটা জন্মায় সেটা যেই মুহূর্তে লঙ্ঘিত হবে সেই মুহূর্তে সেটা প্রতিকারের একটা প্রক্রিয়া থাকতে হবে, এবং রাষ্ট্রের মূল দায়িত্ব থাকবে সেই প্রক্রিয়া অনুসরণ করে সেই মানবাধিকার লঙ্ঘনের যে প্রতিকার সেটা দেওয়া।
আমরা পরবর্তী একটি প্রশ্নে যাচ্ছি, প্রশ্নগুলো সংশ্লিষ্ট কাজেই
না এইটা কিন্তু একটা এই আর কি জরুরি মনে হলো আমার যে ব্যক্তিগত একটা ঘটনা থেকে উনি যে বলেন যে রাষ্ট্রের দায়িত্ব, অন্যের দায়িত্ব ইত্যাদি ইত্যাদি, সেই প্রসঙ্গে একটা ঘটনা বলি আর কি, অল্প সময় নেবো না বেশি।
জি বলুন।
সেটা হচ্ছে 2013 আমাকে ওই মুক্তিযুদ্ধের একটা সম্মাননা দেওয়ার জন্য ঢাকাতে যেতে হয়েছিল, গিয়েছিলাম, নিয়ে গিয়েছিল ওরা। তো সেখানে হঠাৎ আমাকে নিমন্ত্রণ করলেন ডায়মন্ড, একটা ল ইউনিভার্সিটি, ডায়মন্ড ইউনিভার্সিটিতে আমাকে বললেন যে আপনি বিদেশি ভারতবর্ষের হিউম্যান রাইটস সম্বন্ধে আপনি যদি কিছু বলেন, আমাদের একটা সেমিনার হচ্ছে, আপনি আসুন। আমি গেলাম সঙ্গে সঙ্গে, একটা ছাত্র আমাকে নিয়ে গেল, ফরেন অফিসের যে আমার যে এ ছিল আর কি, আমার যে সঙ্গী ছিল সে নিয়ে গেল। এইবার দেখলাম যে প্রায় হাজারখানেক ছাত্র সামনে বসে আছে আর তিনজন অধ্যাপক সেমিনারে বক্তৃতা করছেন, কেউ দেখে পড়ছেন অথবা কেউ বক্তৃতা করছেন, সবই ইংরেজিতে আর কি। তারপরে প্রথম জন বলার পরেই আমাকে তখন ডাকলেন যে আপনি যেহেতু অতিথি এবং খুব সময় কম, এই জন্য আপনি বলে নিন আগে বলে আমাকে সম্মান দিলেন। তো আমি বলতে উঠে বললাম যে দেখুন ইংরেজিতে আর কি, যে বলতে উঠে বললাম যে দেখুন আমি সেমিনারে এসেছি, আমাদের ভারতবর্ষই তো হয়ে থাকে এবং ভারতবর্ষে বহু ভাষাভাষী লোকের জন্য ইংরেজিতেই আমার সেমিনার করি, কিন্তু আমার ভালো লাগে না। আর যে দেশটা ধর্মের ভিত্তিতে একদিন একদিন ভাগ হয়েছিল, পরবর্তীকালে দেখা গেল যে আসল আমাদের যে সংস্কৃতি এবং আমাদের যে ভাষা, সেই ভাষার ভিত্তিতে এই দেশটা গঠিত হয়েছে। তো সেই দেশে এসে ইংরেজিতে, এখানে সবাই কিন্তু সবাই বাঙালি, এখানে বাংলা ইংরেজি বলতে আমার ভালো লাগছে না। আমি যদি বাংলা বলি আপনাকে অ্যালাউ করবেন আমাকে? আপনি বিশ্বাস করতে পারবেন না, সামনে 1000 ছেলে তারা হাততালিতে ফেটে পড়লো আর কি। এবং তারপরে যাই হোক, আমার বলার পরে আমি যখন বসলাম তখন অন্য অন্যরা তারা কিন্তু ইংরেজিতেই লিখে নিয়েছেন, বাংলায় বলতে শুরু করলেন। আমার বক্তব্য হচ্ছে এখানে এই যে একটা দেশের যে ভাষা, সংস্কৃতি, তারপরে যে জীবনযাপনের যে মান বা ধারা, সেই ধারা অনুযায়ী যদি রাষ্ট্র ব্যবস্থাটা চলতো তাহলে কিন্তু এই মানবাধিকার লঙ্ঘনটা হতো না। এখানে রাষ্ট্রকে সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়ার ফলে রাষ্ট্র কতগুলো কন্ডিশন চাপিয়ে দেয়। সংবিধান আছে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও সংবিধান অনুযায়ী অথবা সংবিধানের ইন বিটুইন দ্য লাইন্স যা লেখা আছে সেইটাকে
আমরা ফিরে আসছি, আমরা ফিরে আসছি আপনার কাছে। অনেক অনেকে অপেক্ষা করছেন টেলিফোনে। হ্যালো,
হ্যালো, আমি মনিরুজ্জামান নাসিরানি, বাংলাদেশের দক্ষিণাঞ্চল জেলা শহর তিরিশপুর থেকে বলছিলাম। আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে বেশ কিছুদিন ধরে শিশু হত্যার অমানবিক চিত্র আমাদেরকে ব্যথিত করছে, আশঙ্কাজনক ভাবে বেড়ে যাচ্ছে একের পর এক শিশু হত্যা। বিশ্বে অভিবাসন ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে শিশুরা মারাত্মক ভাবে হত্যা, অবহেলা এবং শরণার্থী ক্যাম্প মানবাধিকারের লঙ্ঘনের শিকার হচ্ছে। মানুষ মানুষের জন্য এই বাংলা গানের এই যে অঙ্কিতি, এটি কি বারবার রঙ্গিত হচ্ছে না বিশ্ব জুড়ে? এ থেকে কিভাবে মানুষকে বিবেককে জাগ্রত করে মানুষের মধ্যে মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষের প্রতি যে দরদ, এটিকে কি করে আবার পুনর্বাসন করা যায়, এটিকে পুনর্জাগরণ করা যায়? এর জন্য বিশ্বব্যাপী কোনো আন্দোলন, কোনো উদ্যোগ গ্রহণ করার মতো কোনো সংস্থা, কোনো দেশ, কোনো ব্যক্তি এগিয়ে আসবেন কিনা?
ধন্যবাদ মনিরুজ্জামান নাসিম আলী। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি ঢাকা থেকে, সৈয়দা হামিদা শেলী। হ্যালো,
আসসালামু আলাইকুম, আমি সৈয়দা হামিদা শেলী ঢাকা থেকে বলছি। মানুষ মানুষের জন্য আমরা ছোটবেলা থেকে শিখেছি, কিন্তু আজ বিশ্ব যখন সভ্যতার চূড়ান্ত শিখরে পদার্পণ করতে চলেছে, তখন আমরা কি অমানবিক হয়ে পড়ছি? একটি পত্রিকার সংবাদে আমার চোখ আটকে গিয়েছিল, আর তা হলো একজন মানুষকে পাঁচটি টুকরো করে কেটে হত্যা করা হয়েছে। কি করে সম্ভব? দু তিন দিন ধরে দুটি শিশুকে, দু ভাইকে একসাথে হত্যা করা নিয়ে পত্রিকার পাতা সরগরম। এই নৃশংসতা থেকে শিশুদের পরিত্রাণ নেই, ধনী দরিদ্র যে কোনো শিশু নিষ্পাপ। অথচ দেখুন, আমরা এখন সারা বিশ্বে যা দেখতে পাচ্ছি তাতে শিশুরাও রেহাই পাচ্ছে না। তাতে আমরা কি এখন সত্যি বলতে পারি মানুষ মানুষের জন্য, সবার উপরে মানুষত্ব, এই নৃশংসতা থেকে পরিত্রাণের উপায় কি, এবং কিভাবে আমরা এই অস্থির পৃথিবীকে সবার জন্য তো বটে বিশেষ করে শিশুদের জন্য বাসযোগ্য করে কি করে বানাবো? প্যানেলিস্টদের কাছে এটাই আমার জিজ্ঞাসা।
ধন্যবাদ অধ্যাপক জিল্লুর রহমান খান।
না, উনি সুন্দর প্রশ্নকর্তা কর্তৃক খুব সুন্দর ভাবে বলেছেন, এবং আমিও চাই উনিও এই ব্যাপারে চিন্তা করুন। এটা খুব মানে খুব সিরিয়াস একটা ইস্যু। এটা আমাদের যারা নেত্রী স্থানীয় লোক তাদেরও চিন্তা করতে হবে, যারা মধ্যবিত্ত তাদের চিন্তা করতে হবে, যারা সাধারণ মানুষ সবাইকে একসঙ্গে মিলে এই ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। তো এটা আমি মনে করি এটা এটা তো চায়নাতেও হয়েছে। চায়নাতে ওয়ান চাইল্ড পলিসির ব্যাপারে আপনারা জানেন যে কিরকম ভাবে শিশু হত্যা হয়েছে চায়নাতে। তারপরে এখন টু চাইল্ড পলিসি করার পরেও এখনো কিন্তু চায়নাতে অনেক ঝামেলা হচ্ছে, এবং এটা বাংলাদেশে রিসেন্ট আপনারা, আমি তো বাংলাদেশে এ বছরে যাইনি, আমি বছরে দুবার যাই, এ বছর আর যাওয়া হয়। তো আমি এর ব্যাপারে আমি চিন্তা করব
তো এখন আমি বলি যে ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি, এইটা যে মধ্যে রাখতে হবে, সবাইকে সজাগ থাকতে হবে, সবাইকে দেখতে হবে যে কি অন্যায় কার প্রতি হচ্ছে। এই যে নিরীহ শিশুটি এ না খেয়ে মরে যাচ্ছে কিংবা মারা হচ্ছে কেরম করে, এর একটা প্রতিকার দরকার। এই ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। এবং যখনই মানুষের পাওয়ারের টেস্ট পেয়ে যায় তখন ধরে রাখে পাওয়ার, সেই জন্য ডেমোক্রেসিতে ওইটা আপনার ডেমোক্রেসির মানে হচ্ছে ভায়াবল অপোজিশন ছাড়া ডেমোক্রেসি হয় না। বুঝতে পারছেন আমার কথা? ভায়াবল অপোজিশন হতে হবে ডেমোক্রেসি, এবং এই অপোজিশনটা যদি না গড়ে ওঠে তাহলে আপনার অনেক কিছুই আপনার সমাধান হবে না। তো আমি বলি যে বাংলাদেশের পক্ষে এটা এখন এগিয়ে যেতে হবে, সবাই মানুষ একত্রিত করে তারা জোরদার করতে হবে যে এই অন্যায় কেন হচ্ছে, সব দিক থেকে করতে হবে। এবং এরপরে ইন্টারন্যাশনাল যে ফোরামস গুলো আছে তাদেরও ইনভলভ করতে হবে, এবং এর ব্যাপারে আমার মনে হয় ইন্ডিয়া প্লেজ এ বিগ রোল, কারণ ইন্ডিয়ার অনেক প্রবলেমস এই ব্যাপারে হয়েছিল এবং এখনো হচ্ছে, ইন্ডিয়াকেও এই ব্যাপারে ইনভলভ করতে হবে। আমি তো বলি যে আমার একটা রিসেন্ট বই যে রিজিয়নাল কোঅপারেশন আর গ্লোবালাইজেশনে এই ব্যাপারটা আমি তুলে ধরেছি, আপনারা যদি সুযোগ পান ওই amazon.com থেকে ওটা একটু দেখে পড়বেন।
ব্যাকগ্রাউন্ড
আমি বুঝতে পারছি, চিন্তা করেন প্রশ্ন করতে, এবং উনিও চিন্তা করে এর উপরে ওনারও এগিয়ে যেতে হবে।
আমরা আপনার কাছে ফিরে আসছি, শিশু হত্যার বিষয়টি কেবল ভ্রূণ হত্যার বিষয় নয়, আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে রীতিমতো জীবন্ত শিশু হত্যা করা হচ্ছে। আজকের খবরে একটু আগে আমরা টেলিভিশনে দেখছিলাম শিশু হত্যার খবর। তো আমি অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে যাচ্ছি।
আচ্ছা, এই প্রশ্নের উত্তরে যেটা বলা যায় যে বাংলাদেশে সামগ্রিকভাবে একটা বিচারহীনতার সংস্কৃতি বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত মানুষের কোনো না কোনোভাবে রাজনৈতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক কোনো শক্তির সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, সম্পৃক্ততা রয়েছে, তারা কোনো না কোনো ভাবে অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। এবং তার ফলে যেটা হচ্ছে যে আমরা অনেকদিন ধরে যে কথাটা বলছি যে এখানে কোনো কেউ অপরাধ করলে তাদেরকে জবাবদিহিতার সম্মুখীন করা হচ্ছে না, এবং তার ফলে অপরাধ প্রবণতাটাকে বাদ মানানো যাচ্ছে না, থামানো যাচ্ছে না। ইদানিংকালে শিশু হত্যা নিয়ে যে বিশ্লেষণগুলি আসছে সেখানে দেখা যাচ্ছে যে এই যে একটা সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সাংঘর্ষিক পরিস্থিতিটাকে কোনোভাবেই আমরা থামাতে পারছি না, সেখানে এখন পারিবারিক কলহ, জমি জমা নিয়ে মারামারি, কোনো কারোর সঙ্গে কারোর শত্রুতা রয়েছে, সমস্ত কিছুতেই শিশুদের উপরে একটা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে তাদেরকে। তার একটা কারণ এই এটা ধরে নেওয়া হচ্ছে যে শিশুরা প্রতিপক্ষ হিসাবে নিজেরাই অনেক দুর্বল, তারা প্রথম ছোট বুঝতে পারে না তাদেরকে কি করা হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে তারা কোনো শক্তি নিয়ে দাঁড়াতে পারে না, সেটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ তৈরি করতে পারে না, প্রতিকার চাইতে পারে না, অনেক সহজে তাদের উপরে নির্যাতনটা চালানো যায়। এবং এখানে যে কারণে অনেক ক্ষেত্রে শিশুর উপরে অত্যাচার করা হচ্ছে সেটা হচ্ছে পণ আদায় করা কিংবা অর্থ কোনো অর্থনৈতিক কারণগুলি রয়েছে। সেখানে দেখা গেছে যে মা বাবার উপরে শিশুকে ধরে নিয়ে যেয়ে শিশুকে হত্যা করার হুমকি দিয়ে অনেক সহজে কাজ আদায় করে নেওয়া যায় বড়দের জন্য যদি করতে হয় সেই জায়গার থেকে। এই সমস্ত কারণে এবং তার থেকে মানে এখানে সবচেয়ে বড় কথাটা যেটা আমরা বলতে চাই যে আমরা ঠিক যারা অপরাধ করছে অপরাধ প্রবণতাকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারছি না, সেই কারণে এগুলি বেড়ে যাচ্ছে এবং শিশুরা যেহেতু অনেক বেশি দুর্বল, অনেক বেশি অসহায় এবং অনেক সহজে তাদের উপরে এই কাজগুলি সম্পন্ন করতে পারে প্রতিপক্ষ, সেই জন্য শিশুদের উপরে হয়তো একটা বড় আমরা বলবো যে আক্রমণের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো সেখানটায় আমাদের সবাইকে অনেক বেশি সচেতন হতে হবে, অনেক বেশি যত্নশীল হতে হবে এবং শিশুকে রক্ষা করার যে একটা মানসিকতা আমাদের দেশে, এবং এখানে অবশ্যই অর্থনৈতিক পরিস্থিতির বিষয়টা রয়েছে, শিশু অধিকারের ক্ষেত্রে আমরা কতখানি সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের আন্তরিকতা কতখানি, এই প্রশ্নগুলি আজকে সামনে আসছে।
নিশ্চয়ই, আমরা পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে শ্রোতাদের জানিয়ে রাখি যে এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। হ্যালো ওয়াশিংটনে আজকের বিষয় মানুষ মানুষের জন্য। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, নিউ ইয়র্ক থেকে আকবর হায়দার কিরণ। হ্যালো।
হ্যালো জি, আমি আকবর হায়দার কিরণ নিউ ইয়র্ক থেকে বলছি। মানুষ মানুষের জন্য কি চমৎকার একটি বিষয় আপনারা বেছে নিয়েছেন হ্যালো ওয়াশিংটনের জন্য। আমরা বর্তমানে এমন এক পৃথিবীতে বাস করি, মাঝে মাঝে নিজের বিবেককে নিজেই জিজ্ঞেস করি, মানবতা বলতে কি কিছু আছে? ধর্মের নামে, রাজনীতির নামে আমরা যেন এক মাতাল বিশ্বকে দেখি। যদি আমাদের বাংলাদেশকে প্রেক্ষাপট হিসেবে বেছে নেই, তাহলে কি দেখি? রাজনীতির নামে বাস ভর্তি মানুষ পড়ে মরছে, ধর্মের নামে মসজিদে ঢুকে মানুষকে গুলি করে মারছে। অপরদিকে শান্তির ধর্ম ইসলামের নামে বিশ্বের অনেকগুলো দেশে IS যে সন্ত্রাস চালাচ্ছে, তার সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। ইউরোপের বিভিন্ন দেশে যানমালের নিরাপত্তা চেয়ে যেভাবে শরণার্থীদের মিছিল দেখি, যেভাবে মরা শিশুর লাশ ভেসে উঠতে দেখি সমুদ্রের তীরে, যে কোনো বিবেকবান মানুষই মানে তখন তাদের বিবেক নিশ্চয়ই কেঁদে ওঠে আমার মতোই আর কি। অবাক বিষয়ে আমাকে ভাবতে হয়, আমরা কি দিনে দিনে মানবতার সংজ্ঞা ভুলে যাচ্ছি? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রশ্ন করেছেন কলকাতা থেকে পল্লব মুখোপাধ্যায়। হ্যালো,
নমস্কার। আমি পল্লব মুখোপাধ্যায় বলছি ভারতবর্ষের কলকাতা থেকে। সারা বিশ্বে একটা অমানবিক বাতাবরণ ক্রমশ গড়ে উঠছে। খবরের কাগজের পাতায় পড়ছি যে 2 কিলো চালের জন্য মা তার সন্তানকে বেঁচে দিতে যাইছেন সোমালিয়া মা। দেখতে পাচ্ছি যে বানকিমুন তার উদ্বেগ প্রকাশ করেছেন সমস্ত উদ্বাস আগমনের ব্যাপারে। ভারতবর্ষে কিছু একটা অস্থির সময় চলছে, যেখানে দেখতে পাচ্ছি যে নারী অসম্মান এবং ধর্ষণের ঘটনা খুব বেশি ভাবে বেড়ে যাচ্ছে। আমার প্রশ্ন এটাই কি আমরা মানুষ হয়ে কি আমাদের মানবিকতা হারিয়ে ফেলছি? যদি হারিয়ে ফেলি তার কারণ নিশ্চয়ই কোথাও আছে, সেই কারণটাকে খুঁজে বার করা কি আমাদের জন্য জরুরি নয়?
আরো একটি প্রশ্ন নিয়ে আমরা ফিরে আসছি ম্যানচেস্টার ইংল্যান্ড থেকে আলমগীর। হ্যালো।
হ্যালো, আলমগীর বলছিলাম ম্যানচেস্টার থেকে। আমার প্রশ্ন, গত দশক থেকে দেশে ও বিদেশে যে মানবতার মৌলিক উপাদান সমূহের ধস নামতে আমরা দেখছি, এই সকল নৈরাজ্যের কারণ সমূহ আমরা খোঁজ করতে একটু অতীতের দিকে তাকাতে হবে বইকি। 9/11 পর থেকে এবং ভারতবর্ষের ইসরায়েলকে ডিপ্লোম্যাটিক চাবি দেওয়া থেকে শুরু করে পরবর্তীতে আমরা দেখছি বিভিন্ন ক্ষুদ্র রাষ্ট্র এবং এমনকি বড় বড় পারমাণবিক শক্তিসমূহ সকলই কম বেশি যুদ্ধবাজি জাতিতাত্ত্বিকতা বর্ণবিদ্বেষকে আস্কারা জুগিয়েছেন, উস্কে দিচ্ছে। প্রশ্নটি হলো, যখন উপরিকাঠামো শক্তিতে মানবিক উপাদান সমূহ নষ্ট হতে থাকে, তখন অবকাঠামোর মানবিকতা কি ধরে রাখতে পারে সামাজিক দৈনন্দিন রাজনৈতিক অবস্থানে? আপনাদের সকলকে ধন্যবাদ।
ধন্যবাদ। আমি অধ্যাপক অমিয় চৌধুরীর কাছে যাচ্ছি।
বলুন
না, এই যে প্রশ্নটা ছিল যে অপর কাঠামোগত মানবিকতা কি ধরে রাখতে পারে সামাজিক দৈনন্দিন রাজনৈতিক অবস্থান যখন তার ঠিক অবকাঠামো তৈরি হয় না?
না না, এটা তো উনি ভালো প্রশ্ন করেছেন এবং নিজেই উত্তরটা দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে এই যে, ধরুন অপরিকাঠামো বলতে উনি কি বুঝছেন, এই অর্থে আর কি যে ওপরে যারা নিয়ন্ত্রক, যারা আর কি সমাজকে নিয়ন্ত্রণ করছে, যারা মানুষকে নিয়ন্ত্রণ করছে, যারা তাদের ভেতরে মানবিকতার অভাব, এই কথাটা উনি বলেছেন, খারাপ বলেননি। কিন্তু আসলে মানবিকতা বলতে মানে মানুষদের নিয়ে তো মানবিকতা, আপনি যেটা বলছেন, আমি যেটা প্রথমেই বলেছিলাম যে সেন্টার স্টেজে মানুষকে রেখে সবকিছু বিচার করতে হবে। এখন প্রত্যেক মানুষের ভেতরে, এটা ফিলোসফিক্যাল কথা, প্রত্যেক মানসিকতাগুলো প্রবৃত্তির দাস, কিন্তু যেহেতু তারা তাদের সংস্কৃতি, তাদের লেখাপড়া, তাদের দৈনন্দিন স্থিতি, এই সমস্ত দিয়ে তাদের প্রবৃত্তিগুলোকে তারা ব্যালেন্স করে রাখে, একটা সংযত করে রাখে। এখন যদি কখনো তারা দেখতে পায়, মানে সাধারণ মানুষ যারা, তাদের যদি কিছু দেখতে পায় তারা, তারা প্রবৃত্তিগুলোকে আর কি ইনস্টিংক্টসগুলোকে যে ব্যালেন্স করতে পারে না, তখন এই সমস্ত ঘটনা ঘটে চলে। যেমন ধরুন একজন প্রশ্ন করেছিলেন কলকাতা থেকেও যে ধর্ষণ বেড়ে যাচ্ছে, তারপর সবচেয়ে মানে সমাজে সবচেয়ে সব টার্গেট হচ্ছে উইমেন, মহিলা এবং শিশু। এখন মহিলা এবং শিশু এদের উপরে আক্রমণ করাটা সহজ, কিন্তু কারা আক্রমণ করছে? দায়িত্বটা হচ্ছে অপরিকাঠামোতে যারা বসে আছেন, রাষ্ট্র ব্যবস্থার যারা অথবা রাষ্ট্রনায়ক যারা অথবা সমাজের যারা প্রভুত্ব করছেন তাদের উপরে। কিন্তু তারা কতটুকু করবেন যদি প্রত্যেক মানুষের ভেতরে এই চেতনাটাকে সামগ্রিকভাবে সার্বজনীনভাবে এটাকে প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা না করা হয়? কিন্তু এই প্রচেষ্টার বাধা আছে। সে বাধাটা হচ্ছে যে যদিও আমরা বলছি গ্লোবাল সোসাইটি, গ্লোবাল ইকোনমি, অর্থাৎ এটা ইকোনমির দিক থেকে, অর্থনৈতিক পলিটিক্যাল ইকোনমির দিক থেকে আমরা গ্লোবালাইজেশন কথাটা বলছি। ওই কাস্টেল ম্যানুয়ালের একটা কথা আছে যে আমাদের সোসাইটিটা হচ্ছে ইনফরমেশন সোসাইটি। এই সোসাইটি সমস্ত পৃথিবীকে কতগুলো রাষ্ট্র, কতগুলো সেল হিসেবে দেখা হচ্ছে। এই সেলগুলো মানুষের দেহে যেমন প্রত্যেকটা সেল প্রত্যেকটা সেলের উপরে নির্ভরশীল, তেমনি উনি বলতে চাইছেন যে এই যে সেলগুলো সমস্ত আন্তর্জাতিক পৃথিবীতে এই সেলগুলো প্রত্যেকটার উপরে নির্ভরশীল, এটা উনি কল্পনা করে নিচ্ছেন, এটা উনি ভাবছেন। কিন্তু এইটা যদি সত্যি প্রতিষ্ঠিত হতো তাহলে কিন্তু এটা এই যে সমস্ত ঘটনা ঘটছে সেগুলো ঘটতো না। কিন্তু ব্যাপার হচ্ছে সেই জন্যে যে মানুষ আমরা কতগুলো প্ল্যাটিটিউড করি আর কি, যে সরকারের এই করা উচিত, অমুক করা উচিত, তমুক করা উচিত, ভালো মানুষ তৈরি করা উচিত, শিক্ষকদের দায়িত্ব হচ্ছে ভালো মানুষ তৈরি করা উচিত, আমরা এই ঔচিত্য ঔচিত্যের কথাটা বারবার বলে যাই কিন্তু আমরা নিজেরা সেটা করি না। এর একটা মাত্র কারণ হচ্ছে এই যে বললাম তো আপনাকে যে মানুষ হচ্ছে সেন্টার স্টেজে, কিন্তু মানুষ আপনার অধ্যাপক বন্ধু বললেন যে চীনের কথা বললেন, চীনের কথা এখানে অপ্রাসঙ্গিক কারণ গণতন্ত্রের কথা হচ্ছে। চীন অথবা যে কোনো দেশে যেমন সোভিয়েত রাশিয়া দেখো, আমি গেছি সমস্ত দেশগুলোতে, আমি দেখেছি যে কি অবস্থা তাদের। সুতরাং আমরা গণতন্ত্রের ভেতরে নিজেদের আলোচনা সীমাবদ্ধ রাখলে, যেমন ধরুন বাংলাদেশ এখন সম্পূর্ণ গণতান্ত্রিক একটা রাষ্ট্র, কিন্তু বাংলাদেশের ভেতরে একটা দ্বৈততা আছে যে গণতন্ত্রে বিশ্বাসী যারা, যেমন ধরুন শাহবাগ মুভমেন্টে আমরা দেখেছিলাম হই হই করে উঠেছিল ছেলে মেয়েরা, এবং তার ফলে যারা মৌলবাদী অর্থাৎ ধর্মের দিক থেকে হোক ভাষার দিক থেকে হোক মৌলবাদিতা যারা করছে তারা সেই গণতন্ত্রকে বিপন্ন করার চেষ্টা করেছে। বাংলাদেশের সৌভাগ্য যে তাদের মুক্তিযুদ্ধের সময় সম্পূর্ণ একটা সিভিল সোসাইটির মুভমেন্ট গড়ে উঠেছিল, এবং পরবর্তীকালে যখন ওই খালেদা জিয়া অথবা যখন মিলিটারি প্রভাবিত যখন রাজ্য ব্যবস্থা হচ্ছে তখনও কিন্তু একটা সিভিল সোসাইটি গড়ে উঠেছিল। তাদের দায়িত্ব ছিল কি করে এই বাংলাদেশের যে সমাজ ব্যবস্থাটা, সেই সমাজ ব্যবস্থাটাকে তার যে পূর্বতন সংস্কৃতি অর্থাৎ বাঙালি সংস্কৃতি, সেই সংস্কৃতিকে উজ্জীবিত রেখে সমস্ত বাংলাদেশের যে সমাজটাকে সেই সমাজটাকে সংহত করার, কিন্তু তার অনেক প্রতিবন্ধকতা আছে। সেই প্রতিবন্ধকতা দেশের ভেতরেও আছে, আন্তর্জাতিক ক্ষেত্রেও সেই প্রতিবন্ধকতা।
আমরা আপনার কাছে আবার ফিরে আসব। অধ্যাপক অমিয় চৌধুরী, বাংলাদেশ প্রসঙ্গে একজন প্রশ্ন করছেন ঢাকা থেকে জেসমিনা শান্তা। হ্যালো।
হ্যালো, আমি জেসমিনা শান্তা বলছি, বাংলাদেশ শান্তি পরিষদের নির্বাহী কমিটির সদস্য। আমার কিছু প্রশ্ন ছিল, ব্লগার অভিজিৎ রায় হত্যার এক বছর হয়ে গেল, সম্প্রতি এক হিন্দু পুরোহিতকে নৃশংসভাবে হত্যা করা হলো, এভাবে হিন্দু ধর্মাবলম্বীদের উপর আক্রোশ চলতে থাকছে, তা সাম্প্রদায়িকতাকে উস্কে দিবে। এই ধরনের হত্যাকাণ্ডকে দ্রুত বিচারের জন্য মানবাধিকার সংস্থাগুলো সরকারের উপর কি ধরনের চাপ দিচ্ছে অথবা তাদেরকে চাপ দিতে পারছে না তা ব্যাখ্যা করুন। এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে, বেঁচে থাকার অধিকার প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার, সরকার তার নাগরিকদের এই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সরকারের অকৃতকার্যতায় জঙ্গিবাদ কি বেড়ে উঠেছে? বাস্তবে দেখা যায় জঙ্গিবাদকে জিয়ে রাখা হচ্ছে, জঙ্গিবাদকে দমনে দেশের আপামর জনগণকে প্রতিবাদ করতে হবে, কিন্তু মানবাধিকার সংস্থাগুলো ও সুশীল সমাজ এ বিষয়ে এখনো বলিষ্ঠ নেতৃত্ব দিতে পারেনি, এই অসফলতার কারণ কি? ধন্যবাদ।
অ্যাডভোকেট সুলতানা কামাল একটা প্রশ্ন করেছিলেন, উনি যে মানবিক বিচারের সংস্থাগুলো সরকারের উপর কি ধরনের চাপ দিচ্ছে নাকি চাপ দিতে পারছে না আদৌ। ব্লগার হত্যার কথা উঠেছে, হিন্দু পুরোহিত হত্যার কথা উঠেছে, সাম্প্রদায়িকতার প্রশ্নটি উঠেছে।
আমার প্রশ্নে একদম প্রথমে যে কথাগুলো বলার চেষ্টা করেছিলাম যে বাংলাদেশে সামগ্রিকভাবে মানবাধিকার সংস্কৃতির যে চর্চাটা সেটা খুব দুর্বল আছে, এই কারণে যে আমরা বহুদিন সামরিক শাসনের নিচে থেকেছি, 75 থেকে 90 পর্যন্ত 15 বছর, তারপরে আমরা সামরিক বাহিনী কর্তৃক সমর্থিত যে রাজনৈতিক শক্তিগুলি তাদের প্রাধান্য সেখানে দেখেছি। 75 থেকে 90 এর মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি ছিল তাদেরকে শুধু ফিরিয়ে আনা হয়নি, তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে, তাদেরকে বিভিন্ন সেক্টরে ঢুকতে দেয়া হয়েছে এবং তাদের প্রাধান্য বিস্তার করার সুযোগগুলি করে দেয়া হয়েছে। তার ফলে হয়েছে যে কথাটা এখানে মানে এসছে প্রচ্ছন্ন ভাবে যে এই যে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাংলাদেশের যে একটা স্বপ্ন ছিল কিংবা বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে একটা প্রতিজ্ঞা আমাদের ছিল, মুক্তিযুদ্ধের চেতনার কথাই বলি কিংবা আমাদের সেই ভাষা আন্দোলনের সময় থেকে যে বিষয়টা আমাদেরকে তাড়িত করেছে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার জন্য, আমরা তো শুধু পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে চাইনি, আমরা একটা নতুন রাষ্ট্র তৈরি করতে চেয়েছি যে রাষ্ট্রটা ধর্মনিরপেক্ষ হবে, গণতান্ত্রিক হবে, প্রত্যেকটা মানুষের সুষম সম্পদের সুষম বন্টনের একটা ব্যাপার থাকবে, ইকুয়াল অপরচুনিটির দেশ হবে ইত্যাদি, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বলে আমরা বিশ্বাস করে এসেছি এবং সেটা প্রতিষ্ঠা করতে চেয়েছি। কিন্তু যেই কথাগুলি আমি একটু আগে বললাম, এই সমস্ত কারণে আমাদের একদম
দেশের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি গেড়ে বসেছে এবং তারা অত্যন্ত সচেতনভাবে শক্তিশালীভাবে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার যে প্রক্রিয়াগুলি আছে সেগুলিকে নস্যাৎ করার চেষ্টা করছে, কখনো কখনো অত্যন্ত সহিংসভাবে, যেটার এক একটা প্রকাশ আমরা দেখি এই যে অভিজিতদের হত্যাকাণ্ড কিংবা এই যে মঠের যিনি প্রধান ছিলেন তাকে হত্যা করা, যারা অমুসলিম জনগোষ্ঠী তাদের উপরে তাদেরকে একটা হুমকির মধ্যে রাখা ইত্যাদি নানাভাবে তারা সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। এখন এটার বিরুদ্ধে প্রশ্নটা ছিল যে মানবাধিকার সংগঠনগুলি যথেষ্ট শক্তিশালী ভূমিকা রাখতে পারছে কিনা। এক হিসাবে তারা কিন্তু একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে। আমি এই কথাটা বলবো যে মানবাধিকার সংগঠনগুলি আছে, সিভিল সোসাইটির মধ্যে একটা অত্যন্ত শক্তিশালী ধারা আছে যারা এই চেতনা থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, সেটা নিয়ে কথা বলে, নানা ঝুঁকির মধ্যে দিয়েও তারা সেই কাজটা করে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এমন উপাদান ঢুকে গেছে যারা যেই শক্তিগুলির কথা আমরা একটু আগে বললাম যে যারা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে, সাম্প্রদায়িক শক্তিকে অনেক বেশি করে প্রশ্রয় দিচ্ছে, সেই শক্তিগুলির সমর্থকরা কিন্তু রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে নিজেদের অবস্থান দৃঢ় করে নিয়েছে। তো তার ফলে আমরা যতই চাপ সৃষ্টি করার চেষ্টা করছি সেটা হয়তো সেরকম ভাবে কার্যকর কোনো ফল দেখাতে পারছে না। তবে এই মানবাধিকার সংগঠনগুলি রয়েছে বলেই, সিভিল সোসাইটির একটা বিরাট ধারা রয়েছে বলেই এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করার, গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার স্বপ্নটা বেশ উজ্জ্বলভাবেই মানুষের চোখের সামনে রয়েছে।
হ্যাঁ নিশ্চয়ই। জেসমিনা শান্তার যে দ্বিতীয় প্রশ্ন ছিল যে সরকারের অকার্যকারিতায় জঙ্গিবাদ কি বেড়ে উঠেছে, অধ্যাপক জিল্লুর রহমান খান, যে সরকারের অকার্যকারিতার কারণে কি জঙ্গিবাদ বেড়ে উঠেছে বাংলাদেশে?
শুনেন, জঙ্গিবাদের ব্যাপারটা হচ্ছে যে মনুষ্যত্ব যাদের হারিয়ে ফেলে তারাই জঙ্গিবাদের দিকে অগ্রসর হয়। এই ব্যাপারে আপনাকে বলি, আমাকে প্রশ্ন করেছিলেন 9/11 এর পরে, আমি তখন উইসকনসিন বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, আমাকে জিজ্ঞেস করলেন, ডক্টর খান, ইউ আর এ মুসলিম, ক্যান ইউ জাস্ট গিভ শেড সাম লাইট অন দিস পিপল হু কিলড 3,000 পিপল ইন নিউ ইয়র্ক, ডিস্ট্রয়িং আওয়ার ল্যান্ডমার্কস, এন্ড দে অলসো ইউ নো অ্যাটাক ওয়াশিংটন।
জি,
আই বলে হোয়াট আর ইউ আস্কিং মি, হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন ইজ দিস? হি সেড, ইউ আর এ মুসলিম, these are the Muslims who did that. I said, hey, watch out, the people who do these things are not humans. Forget about Muslims, Hindus, Christians or Buddhists, they are not humans.
Ji,
I don't consider them as humans. Forget about Muslims. So apni je jongi bader je kotha bolchen, ami to tate manush hishebe gonno kori na, ebong etai amader samaje bolte hobe je jara jongi bad kore তারা অমানুষ, তারা মানুষ নয়। এবং আমাদের বলতে হবে যে এদের জন্য একটা সৌদি আরবিয়া করেছিল জঙ্গিবাদের জন্য একটা রিহ্যাবিলিটেশন করেছিল, কতখানি সফল হয়েছে আমি জানি না এখনো, কিন্তু এর একটা কিছু মানে সবাইকে মিলে এই ব্যাপারে এগিয়ে যেতে হবে যাতে মানুষ মানুষত্বটা হারিয়ে না যায়, এবং মানুষত্বটা হারিয়ে গেলেই এই জঙ্গিবাদের দিকে তারা অগ্রসর হবে। এবং এর জন্য চাই এডুকেশন, এই শিক্ষা ছাড়া হবে না। এর জন্য চাই স্বাস্থ্য, স্বাস্থ্যর ব্যাপারেও আপনাদের দেখতে পারেন, এডুকেশন স্বাস্থ্য একসঙ্গে চলে, বুঝতে পেরেছেন?
হ্যাঁ, আমরা আমরা আরো দুটো প্রশ্ন আছে, চট করে আমি প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। শ্রাবণী সুর একটি প্রশ্ন করেছিলেন যে কেবলমাত্র রাষ্ট্রীয় পরিবেশে নয় পারিবারিক ও সামাজিক জীবনেও প্রতিনিয়ত মানবতা লঙ্ঘন করা হচ্ছে, সে বিষয়টা খানিকটা আমরা আলোকপাত করেছি শিশু হত্যার প্রসঙ্গে, নারী নির্যাতন প্রসঙ্গে। ম্যারিল্যান্ডের কাইয়ুম খান একটা প্রশ্ন করেছিলেন, সেটি হচ্ছে ট্রাম্প বিষয়ক যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রসঙ্গে, এবং সেইটি উনি একটু আশঙ্কা প্রকাশ করেই প্রশ্ন করেছিলেন, কিন্তু আমাদের হাতে বোধ করি আর খুব বেশি সময় নেই, কারণ বাংলাদেশে এবং বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে ক্রিকেট খেলা হচ্ছে সেই ক্রিকেট খেলার উপরে আমরা একটু পরে আলোচনায় যাব। আমি আরও দু একটি প্রশ্ন পড়ছি। একজন ফেসবুকে পাঠিয়েছেন যে ভূপেন হাজারিকার এই গানকে অবলম্বন করে আমরা যে বিষয় করেছি তাতে তিনি খুশি হয়েছেন এবং বলেছেন যে আপনাদের আলোচনায় পৃথিবী জুড়ে শরণার্থীদের চরম ভোগান্তিতে মানুষ হিসেবে আমরা কিভাবে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, আমরা সে প্রসঙ্গে খানিকটা আলোকপাত করেছি যে সেটা কিভাবে করা যেতে পারে এবং রাষ্ট্রের সঙ্গে যে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি। তো আজকের প্যানেলিস্টদের সকলের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অধ্যাপক জিল্লুর রহমান খান, অ্যাডভোকেট সুলতানা কামাল এবং অধ্যাপক অমিয় চৌধুরী। হ্যালো ওয়াশিংটনে এই সংকলন এখানেই শেষ হলো।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবির উদ্দিন।
যুক্তরাষ্ট্রে 2016 প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী মনোনয়ন ভোটাভুটির গতকাল ছিল প্রায় এক ডজন রাজ্যে সুপার টিউজডে প্রতিদ্বন্দ্বিতা, এবং যেমনটি অনুমান করা হচ্ছিল সেভাবেই ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প নিজেদের অবস্থান আরও শক্তপোক্ত করে নিয়েছেন। প্রচণ্ড শক্তির এক ভূমিকম্প ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলের অদূরবর্তী অঞ্চলের অগভীর জলভাগ অংশে আঘাত হানবার পর এখন ইন্দোনেশিয়া ওই অঞ্চলে মারাত্মক সুনামি দেখা দিতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করছে। কক্ষপথে মোটমাট 340 দিন অতিবাহিত করবার পর আমেরিকান নভোচারী স্কট কেলি এবং রাশিয়ার নভশ্চর মিখাইল কর্নিয়েনকো এখন পৃথিবী বক্ষে ফিরে এসেছেন। ইউরোপীয় ইউনিয়ন, গ্রিস ও অন্যান্য যেসব তাদের ইউনিয়নভুক্ত সদস্য দেশ রয়েছে এবং যারা কিনা অভিবাসী সমস্যা নিয়ে বেশ ঝামেলায় রয়েছে, তাদের সাহায্যের জন্য জরুরি ভিত্তিতে $76 কোটি এক তহবিল গঠনের প্রস্তাব করেছে। যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনী ইরাকে ইসলামিক স্টেটের কর্মী বলে সন্দেহ হচ্ছে এমনি একজনকে পাকড়াও করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা। আমরা এই পর্যায়ে ঢাকার ক্রিকেট ম্যাচ যে চলছে তার বিবরণী শুনতে আহসানুল হকের কাছে যাব, তার আগে চট করে আমরা আমাদের কলকাতার সংবাদদাতার একটি রিপোর্ট শুনে নিচ্ছি।
কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাক স্বাধীনতা নিয়ে কনভেনশনে কিষেনজি অর্থাৎ কোটেশ্বর রাওয়ের মতো মাওবাদী নেতাকে কুর্নিশ জানিয়েছেন কবির সুমন। একই সঙ্গে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সপক্ষেই বক্তব্য রাখেন তৃণমূলের প্রাক্তন এমপি এবং গায়ক। বক্তব্যে তিনি প্রকাশ্যেই দাবি করেছেন কিষেনজি বা কোটেশ্বর রাওয়ের মতো মাওবাদী নেতাদের তিনি চিনতেন এবং একটি বইও তিনি উৎসর্গ করেছিলেন কিষেনজিকে। প্রসঙ্গত বলা যেতে পারে তৃণমূল সরকারের বিরুদ্ধে কিষেনজিকে সাজানো এনকাউন্টারে মেরে ফেলার অভিযোগ তোলে বিভিন্ন মাওবাদী তথা মানবাধিকার সংগঠন। স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত কবির সুমন এর আগে বহুবার এই জাতীয় বিতর্কে জড়িয়েছেন, দলের সঙ্গে বিদ্রোহ করেছেন। আবার রাজ্যের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের ইস্যুর সময় দেশদ্রোহী কাজকর্মে মদত দেওয়ার অভিযোগ ওঠা শাসক দলের পাশেই তিনি দাঁড়িয়েছিলেন। পরমাশিস খোস্রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
খবর প্রচার এই পর্বে এখানেই শেষ হচ্ছে। আমি এখন চলে যাচ্ছি আহসানুল হকের কাছে। আহসানুল হক শোনাবেন আপনাদের ঢাকায় পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে ক্রিকেট খেলা চলছে তার বিবরণ। আহসান,
অনেক ধন্যবাদ। আজকে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, টি-20 ম্যাচ। টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করতে সিদ্ধান্ত নেয়। 129 রান করেছে পাকিস্তান 7 উইকেটের বিনিময়ে 20 ওভারে। সর্বোচ্চ রান করেছেন সরফরাজ আহমেদ, তিনি নট আউট ছিলেন 58 রানে। আর বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বল করেছেন। তাসকিন 1টি উইকেট নিয়েছেন মাত্র 14 রান দিয়ে, 3টি উইকেট নিয়েছেন আলামিন, 2টি উইকেট নিয়েছেন আরাফাত সানি। আমার সাথে টেলিফোনের লাইনে রয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ইউসুফ রহমান বাবু। আপনি আমাদেরকে সবশেষ স্কোর একটু যদি বলেন।
6 বল, লাস্ট ওভার বাকি, 3 রান দরকার।
অসাধারণ,
আমরা জিতবো ইনশাল্লাহ।
চমৎকার, 6 বল, 3 রান বাকি। আমাদের রেডিও শো প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমরা আর যদি 1 মিনিট হাতে সময় পেতাম তাহলে আমরা এই খেলার হয়তো ফলাফল দিতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের রেডিও শো প্রায় শেষ, দর্শক শ্রোতা আপনাদের সবার জন্য রইল শুভেচ্ছা। খেলা চলছে, 6 বল, 3 রান বাকি বাংলাদেশের জন্য। এই ছিল আজকের খেলার খবর।
অনুষ্ঠান বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য আমাদের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সাবরিনা চৌধুরী।
This program has come to you from the Voice of America, Washington.